ছড়িয়ে যাক কোরআনের শিক্ষা ঘরে ঘরে আমার এই আকাঙ্ক্ষা।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়িদিল মুরসালিন আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠান কুরআনি সূরার পরিচিতিতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আল্লাহ পাক আমাদের সকলকে কুরআনে মাজিদ ফুরকানে হামিদের নূর দান করুন, আর এটার নূর এবং ইলম দ্বারা আমাদের অন্তরাত্মাকে আলোকিত করুন। শুরুতে দরুদ পাকের ফজিলত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আজমত আলিশান হল, জাইয়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফা ইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা। তোমাদের মজলিসসমূহ আমার উপর দরুদ পাঠের মাধ্যমে শুরু করো, যে তোমাদের আমার উপর দরুদ পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। দর্শক, এই প্রোগ্রামে আমরা কুরআনে মাজিদ ফুরকানে হামিদের কোন একটি সূরা মুবারকা আর তার প্রেক্ষাপট পরিচিতি, সেই সূরা মুবারকা কোথায় নাজিল হয়েছে সে ব্যাপারে এবং সেই সূরা মুবারকার কিছু বিষয়বস্তুর বিষয়ে আলোচনা করে থাকি। আজ কুরআনে মাজিদ ফুরকানে হামিদের তৃতীয় সূরা মুবারকা, অর্থাৎ ধারাবাহিকভাবে কুরআনে মাজিদ ফুরকানে হামিদের বিবেচনায় তৃতীয় সূরা, সেটি হচ্ছে সূরা আলে ইমরান। সূরা আলে ইমরান এটা কুরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে তৃতীয় পারায় সূরা বাকারার একেবারে পরে এটা শুরু হয়। আর এই সূরায়ে মুবারকা নাজিলের স্থান হচ্ছে মদিনায়ে মনোভরা। এটি সেই সূরায়ে মুবারকা যা হিজরতের পরে নাজিল হয়েছিল আর মাদানী সূরার মধ্যে একটি। আর এই পার্থক্য আমাদের সকলের জানা প্রয়োজন, যে সূরা মক্কি জীবনীতে অর্থাৎ হিজরতের পূর্বে নাজিল হয়েছে সেটাকে মক্কি সূরা বলা হয়, আর যা হিজরতের পরে নাজিল হয়েছে সেটাকে মাদানী সূরা বলা হয়ে থাকে। বিশেষ করে মদিনায়ে পাকে নাজিল হয়েছে কিংবা মদিনার বাহিরে কোনো জায়গায়, কিন্তু যদি হিজরতের পরে হয় তো সেটাকে মাদানী সূরা হিসেবে বিবেচনা করা হয়। প্রত্যেক সূরায়ে মুবারাকার শুরুতে মক্কি সূরা এবং মাদানী সূরা এগুলো নিয়ম অনুসারে লিখা থাকে। আর এটাও আমাদের জানা উচিত, সূরাসমূহের যে নাম রয়েছে, যেগুলো রাখা হয়েছে, এগুলোর কোনো বিশেষ নামকরণের কারণ হিকমত সেটা কি। তো সেই সূরায়ে মুবারকার মধ্যেই কোনো হয়তো গুরুত্বপূর্ণ বিষয় কিংবা কোনো ঘটনার দিকে ইঙ্গিত করতে গিয়ে তাতে যে নামগুলো উল্লেখ এসেছে সেই বিবেচনায় এই সূরাগুলোর নামকরণ করা হয়। সূরায়ে আলে ইমরান অর্থাৎ ইমরানের পরিবার পরিজন, ওনার পরিবারের মানুষ, ওনার বাচ্চারা এই সূরায়ে মুবারকা আর তার নামকরণের কারণ এটা বর্ণনা করা হয়েছে। অর্থাৎ সে ঈসাঈদের রদ করাটা এখানে উদ্দেশ্য হয়ে থাকে, যে যারা হযরতে ঈসা আলা নবিয়্যানা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালামকে মাযাল্লা সুম্মা মাযাল্লা এটা বলতে থাকতো যে হযরতে ঈসা ইবনুল্লাহ, অর্থাৎ তাদের মধ্যে একটি দল হচ্ছে এমন যারা এমন বলতো, আর তারা মহাব্বতের মধ্যে এইভাবে অন্ধকারে হারিয়ে গেল যে তারা ঈসা আলাইহিস সালামকে ইবনুল্লাহ বলে দিল। আর কিছু এমন রয়েছে যারা ঈসা আলাইহিসসালামের প্রতি বিদ্বেষ পোষণ করত, এই বিদ্বেষকারীরাও ক্ষতির মধ্যে, আর মহাব্বতে যারা ভুল করছেন তারাও ক্ষতির মধ্যে রয়েছে। আর হযরতে ঈসা আলাইহিসসালামের ব্যাপারে ইসলাম এটা বর্ণনা করেছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, নিয়ম অনুসারে নাজরানের ঈসাঈদেরকে তাদের সাথে যে মুনাজারা করল, অতঃপর মুবাহালার দিন নির্ধারিত হল, আর এখানে কথা স্পষ্ট করে দিলেন যে ঈসা আলাইহিসসালাম ইবনুল্লাহ নন, ঈসা আলাইহিসসালাম তিনি আল্লাহর বান্দা, তিনি আল্লাহর নবী, আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে তিনি জন্মলাভ করেছেন, অর্থাৎ পিতা ছাড়াই তিনি জন্মলাভ করেছেন। তো এটা দ্বারা উদ্দেশ্য কোনোভাবেই এটা নয় যে মাযাল্লা আল্লাহকে ওনার পিতা সাব্যস্ত করা হবে আর ওনাকে ইবনুল্লাহ বলতে পারবে। তো এটা এক ধরনের ওনার ব্যাপারে রদ করা হয়েছে, আর সূরা আলে ইমরান অর্থাৎ ইমরানের পরিবার পরিজন। এখন ইমরান ওনার কন্যা বিবি মরিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ওনার সন্তান হজরতে ঈসা আলাইহিসসালাম, অর্থাৎ তিনি হজরতে ইমরান যিনি ছিলেন তিনি হজরতে ঈসা আলাইহিসসালামের নানা ছিলেন। তো এইভাবে আলে ইমরানের আলোচনা এই সূরা মুবারকা সূরা আলে ইমরানের মধ্যে মজুদ রয়েছে। দর্শকবৃন্দ, অনেক এমন হাদিস এবং রেওয়ায়াত যাতে রসুল মুকরম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সূরা আলে ইমরানের ফজিলত সমূহ বর্ণনা করেছেন। আরেকটি রেওয়ায়তে আকায়ে দুজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন কোরআন মাজিদ আর তার উপর আমলকারীদেরকে নিয়ে আসা হবে আর তাদের সামনে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান থাকবে। কোরআনে মাজিদ আর তার উপর আমলকারীদেরকে যখন নিয়ে আসা হবে তো তার আগে আগে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান। তো হযরত নাওয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা সমূহের তিনটি এমন উদাহরণ দিয়েছেন যেগুলো আমি কখনোই ভুলিনি। আর তিনি কি ইরশাদ করেছেন যে এই উভয় সূরা এমন যেন এই দুইটি বাদল কিংবা দুইটি এমন সাইবান যার মধ্যখানে আলো কিংবা সারিবদ্ধ দুটি পাখির কাতার হবে। এই উভয় আকৃতি আপন পাঠকারীদের জন্য শাফাত করবে, অর্থাৎ সূরা আল ইমরান আর সূরা বাকারা, অর্থাৎ অনেক ফজিলতপূর্ণ সূরা। পূর্ববর্তী ধারাবাহিকে আমরা নিয়ম অনুসারে সূরা বাকারার যে ফজিলত রয়েছে সেগুলো বর্ণনা করেছি আর আপনারা এই ধারাবাহিকের যে পরিচিতি অর্থাৎ কুরআনী সূরাসমূহের পরিচিতি এর পূর্ববর্তী ঘটনা যদি আপনারা গিয়ে দেখেন আমাদের এই প্রোগ্রাম মাদানী চ্যানেলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সেগুলো আপলোড হয়ে থাকে আর সেখানেও সূরা বাকারার পরিপূর্ণ পরিচিতি আর তার যে ফজিলত রয়েছে সেগুলোও বর্ণনা করা হয়েছে। তো এখানে সূরা আলে ইমরান অর্থাৎ এখানে সেই ফজিলত যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা এবং সূরা আলে ইমরানের ফজিলত একসাথে বর্ণনা করেছেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে যে ব্যক্তি রাত্রিবেলা সূরা আলে ইমরানের শেষের আয়াত পাঠ করবেন তো ওনার জন্য পুরো রাত জুড়ে ইবাদতের সওয়াব লিপিবদ্ধ হবে, পরিপূর্ণ রাত ইবাদতের সওয়াব লিখা হবে। এটা ছাড়াও অনেক ফজিলত রেওয়ায়েতের মধ্যে বর্ণনা করা হয়েছে। সূরা আলে ইমরান বিশেষভাবে জুমার দিন পাঠকারীদের ব্যাপারে বলা হয়েছে ওনাদের কিয়ামতের দিন পুল সিরাত দিয়ে অতিক্রম করার জন্য পাখা দেওয়া হবে, অর্থাৎ ওনাদের জন্য ব্যবস্থা করা হবে। আর একটি রেওয়ায়ত অনুযায়ী বর্ণনা করা হয়েছে জুমার দিন যারা সূরা আলে ইমরান পাঠ করবেন তো সেই দিন সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আল্লাহ এবং ফেরিশতাগণ সেই ব্যক্তির উপরে তিনি রহমত প্রেরণ করেন, সেই ব্যক্তির উপর রহমত প্রেরণ করেন যে যিনি সূরা আলে ইমরানকে তারা জুম্মাতুল মুবারকের দিন পাঠ করেন। তো দর্শকবৃন্দ, প্রত্যেক সূরার কোনো না কোনো ফজিলতসমূহ সেগুলো বিশেষভাবে হাদিসের তৈয়বার মধ্যে বলা হয়েছে, অতঃপর সেই সূরাগুলোর ব্যাপারে বিশেষ করে নামাজের বিবেচনায়ও যে বিশেষভাবে নামাজে যারা পড়েন তাদের ব্যাপারে ফজিলতসমূহ এ ব্যাপারে বর্ণনা করা হয়েছে। তো আমাদের এই চেষ্টাও করা উচিত এই সূরাসমূহের ফজিলতসমূহ মনে রাখবেন, অতঃপর এই পদ্ধতিতে আমরা এই সূরাসমূহ পড়ব। সাধারণভাবে সূরা ইয়াসিনের ফজিলতসমূহ সবার মনে থাকে কিংবা মনে না থাকলেও তো একটি আকর্ষণ থাকে, মানুষ পড়ে থাকেন। সূরা মুলক শরীফ পড়েন, নিঃসন্দেহে পড়া উচিত, কিন্তু কুরআন তো পরিপূর্ণভাবেই নূর আর কুরআনের প্রত্যেক সূরা প্রত্যেক আয়াত বরকত এবং রহমতে পরিপূর্ণ। আমরা যদি তার ডিটেল ব্যাখ্যার মধ্যে যাই তো আমাদের এই সূরাসমূহ পাঠ করার ইচ্ছা আমাদের অন্তরে সেটা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ, আর হওয়াও উচিত। এখন যাব কিছু সূরা আলে ইমরানের বিষয়বস্তুর দিকে আর এইতে কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়বস্তু বর্ণনা করা হয়েছে সেগুলো আমরা শুনব। এই সূরাই মুবারকার মধ্যে অনেকগুলো ঘটনাও বর্ণনা করা হয়েছে আর অনেক বিষয়ও রয়েছে, বিশেষভাবে আল্লাহ পাকের ওয়াহদানিয়ত, আল্লাহর তাওহীদের ব্যাপারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত আর কুরআনে পাকের সাদাকতের ব্যাপারেও দলিল এই সূরাই মুবারকার মধ্যে মজুদ রয়েছে। এটা সেই সূরাই মুবারকা যার মধ্যে আল্লাহ পাক স্পষ্টভাবে বলে দিয়েছেন ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহর কাছে শুধুমাত্র ইসলাম, একমাত্র দিন শুধুমাত্র ইসলাম। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, আর এটাও আল্লাহ ইরশাদ করে দিয়েছেন যে যেই ব্যক্তি ইসলাম ব্যতীত রেখে অন্য কোন দিনের দিকে, ইসলাম ছাড়া অন্য কোন দিনের দিকে যাবে, অন্য কোন দিনের অনুসরণ করবে কিংবা সেটা তালাশ করবে, কোনোভাবেই তার কাছ থেকে কবুল করা হবে না। ইসলামী দিন হিসেবে আল্লাহর কাছে শুধুমাত্র এটাই। তো এইখানে আল্লাহ সূরা আলে ইমরানের মধ্যে ইসলামের হাক্কানিয়ত তিনি বর্ণনা করে দিয়েছেন। এটাই সেই সূরা মুবারকা যার মধ্যে ঈসা আলাইহিসসালাম ওনার ব্যাপারে যখন নাজরানের ঈসাইরা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের প্রতি তারা একটি মুনাজারা করতে চেয়েছিল, আর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জবাব ইরশাদ করেছিলেন আর একটি স্পষ্ট জবাব দান করেছিলেন যে যার কারণে তাদের একেবারে সকলের মাথা ঝুঁকে গিয়েছিল, কিন্তু তথাপিও তারা মুবাহেলা করার জন্য তৈরি হয়েছিল এবং মুবাহেলার ডেট এবং তারিখ নির্ধারিত হয়েছিল। আর এটা বলা হয়েছিল তোমরা তোমাদের নারীদেরকে নিয়ে আসবে, আমি আমার পরিবারের নারীদেরকে নিয়ে আসবো, আর একটি মুবাহেলা হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম যা তাদেরকে দলিল দিয়েছিল, যা তাদেরকে তিনি বুঝিয়েছিলেন, বলেছিলেন যে তোমরা শুধুমাত্র হজরতে ঈসা আলাইহিস সালামের এই কারণে যে ওনার শুধুমাত্র পিতা নেই, এই কারণে ওনাকে আল্লাহর সন্তান বলো। তারা বলেছিল পিতা ছাড়া তো কোনো সন্তানের জন্মই হয় না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আদম আলাইহিস সালামের ব্যাপারে তোমাদের কি খেয়াল যে যার না পিতা রয়েছে না মাতা, তিনি তো পিতা এবং মাতা ছাড়ায় জন্ম লাভ করেছিলেন, অর্থাৎ এইভাবে আল্লাহ ওনাকে সৃষ্টি করেছিলেন। তো যে রব হজরতে আদম আলাইহিসসালামকে মা বাবা ছাড়াই সৃষ্টি করতে পারেন, তো তিনি ঈসা আলাইহিসসালামকে বাবা ছাড়াই সৃষ্টি করে ফেললেন। তো সে রব কাদিরে মুতলক, সে রব হচ্ছেন খালিক, তিনি সকলের সৃষ্টিকারী, তিনি নিজে সৃষ্টি থেকে পাক, ওনার কোনো সন্তান নেই, না ওনার কোনো সন্তান কেউ নেই, তিনি এই বিষয় থেকে পাক, মুনাজ্জা মুবাররা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কোরআনে পাকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে না ওনার কোনো সন্তান আছে না উনি সৃষ্টি হয়েছেন। তো আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আজলি আবদি সবসময় ছিলেন, সবসময় থাকবেন। কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ধ্বংসশীল, বাকি থাকবেন শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জাত, তিনি হাই, তিনি নিজে জীবিত রয়েছেন, হায়াতে আছেন, আর ওনার হায়াত সবসময় রয়েছে। আর তিনি এমন যে যিনি অন্যদেরকে হায়াত দান করেন, জীবন দানকারী অন্যদেরকে, জীবন পরিচালনাকারী অন্যদের, আর মৃত্যুও তিনি দিয়ে থাকেন, মত ওনার দস্তে কুদরতের মধ্যে, জীবনও ওনার দস্তে কুদরতে। তো যখন কারো মৃত্যু চলে আসে তো তাকে দেখে চাই সমাজের সবচাইতে বড় ব্যক্তি তিনি হোক না কেন, কিন্তু মৃত্যুর সময় এই ফলাফলে প্রত্যেক ব্যক্তি পৌঁছে যায়, হ্যাঁ হ্যাঁ এই ব্যক্তি ছিল যে যার ইশারায় পরিপূর্ণ দেশ পরিচালিত হতো, যার ইশারায় অনেক বড় বড় দেশ চলত, কিন্তু আজ খালি হাতে পড়ে আছে। আর এটাই সেই পার্থক্য যে খালিক হচ্ছেন তিনি যে যিনি সৃষ্টি করেছেন এবং মৃত্যুও তিনি দান করেন। আর মানুষ তারা সৃষ্টি হয়েছেন তারা মখলুক, আর খালিক এবং মখলুকের মধ্যে এই স্পষ্ট পার্থক্য রয়েছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যে হজরতে আদম আলাইহিসসালামের উদাহরণ দিয়েছিলেন আর এর উপর বর্ণনা করেছেন, অতপর নাজরানের ঈসাইরা বলেছিল আপনি আমাদের সাথে মুবাহালা করে নিন, অতপর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি মুবাহালা করার জন্য নিজের সাথে নিজের আহলে বাইতের মধ্য থেকে তিনি বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসনাইন করিমাইন আর হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনাদেরকে সাথে নিয়েছিলেন, আর তিনি সেই মুবাহালার জন্য যাচ্ছিলেন। আর পাদ্রীদের সেই বড় ব্যক্তি যখন দেখল, সেই বলল যে আমি এমন একটা চেহারা দেখতে পাচ্ছি, যদি এই চেহারায় দোয়া করা হয় যে আল্লাহ পাহাড়কে যেন তার জায়গা থেকে সরিয়ে দেয়, তো পাহাড়ও আপন জায়গা থেকে সরে যাবে, পাহাড়ও আপন জায়গা থেকে সরে যাবে। তো সেই সময় তিনি আপন ঈসাইদেরকে বললেন যে ওনার সাথে মুবাহালা করো না, ওনার সাথে মুবাহালা করো না, কেননা যদি তিনি তোমাদের ধ্বংসের জন্য দোয়া করে দেন, তোমাদের ধ্বংসের ব্যাপারে বলেন, তো সকলকে একেবারে ধ্বংস হয়ে যেতে হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের আজাব অনেক নিকটে চলে এসেছিল, তাদের আজাব অনেক নিকটে চলে এসেছিল, আর তারা অতঃপর জিজিয়া দিয়ে তারা মুবাহালা করল না। তো তাদের আলোচনাও সূরা আল ইমরানের মধ্যে মজুদ রয়েছে, বদর যুদ্ধ এবং উহুদ যুদ্ধের আলোচনাও সূরা আল ইমরানের মধ্যে মজুদ রয়েছে, আর তার বিষয়বস্তুসমূহ এই সূরা মুবারকার মধ্যে বর্ণনা করা হয়েছে। এটা সেই সূরাই মুবারকা যে যার মধ্যে মিসাক, অর্থাৎ আল্লাহ পাক আপন নবীদের কাছ থেকে যে মিসাক নিয়েছিলেন, ওয়াদা নিয়েছিলেন। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, স্মরণ করুন হে মাহবুব সেই সময় যখন আল্লাহ ওয়াদা নিয়েছিলেন নবীদের কাছে, কি ওয়াদা নিয়েছিলেন যে সে আল্লাহ তোমাদেরকে কিতাবও দিবেন, হিকমত দান করবেন। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম, অতঃপর তোমাদের পরে সেই রসুল আসবেন, যে তিনি সত্যায়ন করবেন, তোমাদের কাছে যা কিছু আছে তিনি সত্যায়ন করবেন। লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ, তো তোমাদের অবশ্যই অবশ্যই তার উপর ঈমান আনতে হবে আর অবশ্যই ওনার সাহায্য সহযোগিতা করতে হবে। তো এই অঙ্গীকারের আলোচনাও সূরা আলে ইমরানের মধ্যে মজুদ রয়েছে। আর মনে রাখবেন, এটা সেই জিকিরে মুস্তফা যে যেটা সর্বপ্রথম এখনও পৃথিবীতে কোনো মানুষই আসেননি। আল্লাহ যখন নবীদেরকে নবুয়ত দান করেছিলেন আর এই ব্যাপারে মিসাক ওয়াদা নিয়েছিলেন যে তোমাদের পরে আমার মাহবুব আসবেন আর ওনাকে সাহায্য করতে হবে, ওনার উপর ঈমানও আনতে হবে। একটু মনোযোগ দিন, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহ, এখানে লামটিও তাকিদের জন্য আর নুনে সাকিলাও তাকিদের জন্যই, অর্থাৎ অবশ্যই অবশ্যই তোমাদেরকে ওনার উপর ঈমান আনতে হবে, অবশ্যই ওনার সাহায্য সহযোগিতা করতে হবে। আচ্ছা, ওনার উপর ঈমান এবং ওনাকে সাহায্য কিভাবে? আম্বিয়াগণ আপন আপন সময়কালে আপন আপন উম্মতদেরকে ওনারা একত্রিত করতেন আর ওনাদের সামনে জিকিরে মুস্তফা করতেন, হুজুর আলাইহিসসালামের আগমনের আলোচনা করতেন, হুজুরের গুণাবলীর বর্ণনা করতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই বিষয়গুলো উল্লেখ করতেন। তো এটাই ওনাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহায্য আর সহযোগিতা। আর এটাই আর হযরতে ঈসা আলাইহিসসালামও যখন তিনি ওনার উম্মতদেরকে বলে দিয়েছিলেন, তো তারা স্পষ্টভাবে বলেছিলেন যে আমার পরে এখন সে আহমদ আসবেন।
ওয়ামুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদ ইসমিহি আহমদ,
যে হযরত ঈসা আলাইহিসসালাম তিনি সুসংবাদ দিতে লাগলেন কোন বিষয়ে, যে আমার পরে যিনি আসবেন তিনি আহমদে মুস্তফা, তিনি আহমদ মুজদাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো প্রত্যেক নবী তারা আপন আপন যুগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পদ্ধতিতে আলোচনা করেছেন। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ পাক মানুষকে খরচ করারও হুকুম দান করেছেন আর এই উম্মতের ফজিলত এটাও বর্ণনা করেছেন এবং ফজিলতের কারণও বর্ণনা করেছেন আর সাথে সাথে খরচ করার উৎসাহ দিয়েছেন। লান তানালুল বিরা হাত্তা তুনফিকু মিম্মা তুহিবুন, তোমরা নেকিতে পৌঁছাতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পছন্দনীয় বস্তু আল্লাহর রাস্তায় খরচ করতে পারবে না, কোনো অবস্থায় তোমরা নেকিতে পৌঁছাতে পারবে না। আর এটা সে আয়াতে মোবারকা যার পরে সাহাবাগণ নিজের পছন্দনীয় বস্তু, কারো চিনি পছন্দ হলে তারা সম্পূর্ণ চিনি খরচ করে ফেলেন, কারো ঘোড়া পছন্দ হলে তারা ঘোড়া আল্লাহর রাস্তায় খরচ করছেন, আল্লাহর রাস্তায় দিচ্ছেন, ওয়াকফ করছেন। উদ্দেশ্য হচ্ছে তাদেরকে তাদের পছন্দনীয় বস্তু আল্লাহর রাস্তায় খরচ করতে হবে যাতে এই ফজিলত তারা হাসিল করতে পারেন। সূরা আলে ইমরানের মধ্যে বলা হয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত যাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে, যে তোমরা কি করো মারুফ অর্থাৎ নেকির হুকুম দিয়ে থাকো আর খারাপ কাজ থেকে তোমরা নিষেধ করো। অর্থাৎ এই উম্মতের ফজিলত কোন কারণে? শুধুমাত্র এই কারণে যে এই উম্মত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আর ওনারা মানুষকে ভালো কাজের হুকুম দিবেন, নেক কাজের হুকুম দিবেন, খারাপ কাজ থেকে তাদেরকে নিষেধ করবেন। তো এটা এমন সুন্দর গুণাবলী দর্শক বৃন্দ প্রত্যেক ব্যক্তির মধ্যে হওয়া উচিত। ভালো কাজের হুকুম দেওয়া এটা নির্ধারিত কোনো মাওলানার কাজ নয়, এটা শুধুমাত্র কোনো আলেমেরই কাজ নয়, মসজিদের ইমামের কাজ নয়, অ্যাজ এ মুসলিম আমাদের সকলের জিম্মাদারি হয়ে থাকে। আমরা আমাদের ঘরে রয়েছি তো আমরাও ভালো কাজের হুকুম দিতে পারি, ভালো কথাগুলো বলতে পারি, খারাপ কাজে নিষেধ করতে পারি। আমরা বন্ধুদের সাথে আছি তো আমরা বন্ধুদের সাথেও ভালো কথাগুলো বলতে পারি, খারাপ কাজ থেকে তাদেরকে নিষেধ করতে পারি। কোনো বিজনেসম্যান রয়েছে তো বিজনেসম্যান বন্ধুদের সাথে বসলে তো তাদের মধ্যেও এমন কোনো না কোনো কথা বলতে পারি, কখনো বিজনেসের ব্যাপারে কাউকে ধোঁকা দেওয়া কিংবা অন্য কিছু করা। তো আমরা একে অন্যের মুআমিন হব না অর্থাৎ সাহায্যকারী এই কাজে হব না, বরং আমরা তাদেরকে সংশোধনের দিকে ডাকব। কেননা কোরআন আমাদেরকে বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে ভালো এবং নেকির কাজসমূহে, এতে তো একে অন্যকে সাহায্য করো কিন্তু আল্লাহর নাফরমানিমূলক কাজসমূহে কোনো ধরনের কোনো একে অন্যকে সাহায্য করো না, একে অন্যের মুআমিন হয়ও না। তো এই জন্য আমরা সবচেয়ে উত্তম কাজ করব, তাদেরকেও আমরা বোঝাতে পারি, টিচার হোক কিংবা প্রফেসর হোক, কেউ লেকচার দিয়ে থাকেন, যে কোনো ধরনের আপনার কাজ তার জব রয়েছে, তো তাদের সাথে উত্তম কথা বলা এটা এই উম্মতের গুণাবলী। চাই কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হোক কিংবা সাধারণ কোনো ব্যক্তি, যার সাথে যতটুকু হয় তারা মানুষকে ভালো কথাগুলো বলবে আর সেই মারুফ অর্থাৎ নেকির কথা বলবে আর তাদের গুনাহ থেকে আর তাদেরকে আল্লাহর নাফরমানি আর খারাপ কাজ থেকে তারা বাঁচিয়ে রাখার চেষ্টা করবে। মনে রাখবেন, যখন এই আওয়াজ মেহরাব এবং মিম্বার থেকে উত্তোলিত হবে, যখন এই আওয়াজ আমাদের ঘর থেকে উঠবে, যখন এই আওয়াজ স্কুল এবং কলেজের মধ্যে উত্তোলিত হবে, যখন এই আওয়াজ যদি রাজনৈতিক ব্যক্তিত্বদের অফিস থেকে উত্তোলিত হয়, তো এই সমাজে শান্তি আর শান্তি হবে। সবদিকে সুন্দর কথা উত্তোলিত হবে, নেকির কথা আলোচিত হবে, আর গুনাহ থেকে আমরা নিজেও বাঁচব, একে অন্যকেও বাঁচানোর জন্য প্রচেষ্টা আমরা চালাতে থাকব। তো এটি একটি বিষয় এই সুরায়ে আলে ইমরানের মধ্যে নিয়ম অনুসারে মজুদ রয়েছে। দর্শক বৃন্দ, দুটি এমন আয়াতে মুবারকা। অনেক লোক বলে থাকেন যে ইসমে আজম কি, ইসমে আজম কি, এর বিভিন্ন ব্যাখ্যা রয়েছে, আর অনেক উলামাগণের এটাই বক্তব্য হচ্ছে যে আল্লাহর মুবারক নাম আল্লাহ, এটাই ইসমে আজম। আর বিভিন্ন মতানক্য রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছ থেকে একটি হাদিসে পাক, তিনি বলেছেন আল্লাহ পাকের ইসমে আজম এই দুই আয়াতের মধ্যে রয়েছে। একটি আয়াত হচ্ছে ওয়া ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, একটি হচ্ছে এই আয়াতে মুবারকা, যেটি সুরা বাকারার আয়াত। আরেকটি বলা হয়েছে সুরা আলে ইমরানের শুরুর আয়াত আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এটি সেই আয়াতে মুবারকা যার ব্যাপারে বলা হয়েছে এতে ইসমে আজম এই দুই আয়াতের মধ্যে রয়েছে, ইসমে আজম এই দুই আয়াতের মধ্যে রয়েছে। তো এই আয়াতে মুবারকাও পড়তে থাকুন, জপতে থাকুন, ইনশাল্লাহ এটারও বরকত নসিব হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনে পাকের নূর দ্বারা আমাদের অন্তরকে আলোকিত করুন। সূরা আলে ইমরান আর তার কিছু বিষয়বস্তু আমি আলোচনা করেছি, প্রকাশ থাকে এটি অনেক বড় সূরা। তো ইনশাল্লাহ নেক্সট প্রোগ্রামেও সূরা আলে ইমরানের যে বিষয়বস্তু বাকি রয়েছে তার উপর কিছু সংক্ষেপ আকারে আলোচনা হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনে মাজিদের উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবী আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
ছড়িয়ে যা কোরআনের শিক্ষা ঘরে ঘরে আমার আকাঙ্ক্ষা।